মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন পার্থ মুখার্জির কাহিনী ঘুল। দেখুন, ভূত প্রেতের গল্প আপনাকে আগেও শুনিয়েছি। মুশকিল হচ্ছে আপনি সেসব গল্পে মোটেই বিশ্বাস করতে চান না। আপনি মনে করেন সেই সমস্তই হচ্ছে আসলে গুলবাজি। চলুন আজ তাহলে সত্যিকারের গুলবাজি শোনাই আপনাকে। না, গুল নয়, গুলবাজি। জিজ্ঞেস করছেন গুল কাকে বলে, সে উত্তর পেতে পারেন গল্পের মধ্যেই। মন দিয়ে শুনুন আমাদের আজকের গল্প, পার্থ মুখার্জির কাহিনী গুল।
পাহাড় আর নদী দিয়ে ঘেরা সবুজ উপত্যকা আর তার পাশেই মরুভূমির রুক্ষতা। যেদিকে নজর যায় সেদিকেই পোস্ত ক্ষেত, ছোট ছোট পাহাড় আর টিলার মাঝে মাঝে সবুজ বনের জটলা, আর পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী। ঠান্ডা ছিম ধরা বাতাসে চোখে ঘুম ধরছিল সার্জেন্ট ববের। হঠাৎ দূরের মরুভূমির থেকে হাড় হিম করা সেই ডাক ভেসে এলো। ঘুম ছুটে গেল ববের। সন্ধ্যে হওয়ার পর থেকে এই নিয়ে তিনবার এই ভয়ঙ্কর ডাক ভেসে এলো দূর থেকে। তবে একটু একটু করে কি ডাকটা কাছে আসছে? মাথায় বিন্দু বিন্দু ঘাম দেখা দিল ববের। নাইট ভিশন দূরবীন দিয়ে দূরে দেখার ব্যর্থ চেষ্টা করে হেলমেটটা খুলে ফেলল বব। তার বাকি সাথীরা একটু দূরের গ্রামে গেছে কদিনের রসদ আনতে। বব এখন একা রয়েছে, গোটা আকাশটা তারায় ভরা। দূরের পাহাড়ে গ্রামের আলোগুলো জোনাকির মতো জ্বলছে। নির্জনতা ভেদ করে দূর থেকে হেলমান্দ নদীর কলকল আওয়াজ ভেসে আসছে। বব এমন ভয় জীবনেও পায়নি। হাতে স্বয়ংক্রিয় রাইফেল থাকলেও যে ডাক সে শুনেছে তার সৃষ্টিকারীর উপর এটার প্রভাব কতখানি পড়বে তা নিয়ে ববের যথেষ্ট সন্দেহ রয়েছে। সার্জেন্ট বব সহ চারজন আমেরিকান সৈন্য আর একজন দোভাষী দুদিন হল আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের এই আইবক আউটপোস্টের দায়িত্ব পেয়েছে। আইবক আফগানিস্তানের হেলমান্দ নদীর ধারে অবস্থিত ছোট্ট একটা গ্রাম। হেলমান্দ প্রভিন্সের রাজধানী লাশকার গাঁ থেকে 330 কিলোমিটার দূরে একেবারে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। এটি মূলত একটি মরুময় অঞ্চল। হেলমান্দ নদী এই প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী থেকেই সেচের জল সরবরাহ হয়। গ্রামের বেশিরভাগ লোক পশতুন জাতির। এছাড়া এখানে হাজারা, বালোচি, ব্রাহুই এবং তাজিক জাতির লোকেরাও বাস করে। গ্রামটি ছোট এবং সাধারণ মনে হলেও এর গুরুত্ব আফিম চাষে। আর এই আফিমের দখল নিয়েই তালিবানদের নজর রয়েছে এদিকে বহুকাল ধরে। আইবাক আউটপোস্ট এর আগে খুললেও বন্ধ করতে হয়েছে তিনজন সৈনিকের রহস্যময় অন্তর্ধানে। অথচ তালিবানি হামলার কোনো চিহ্ন পাওয়া যায়নি। সাত পাঁচ ভাবতে ভাবতেই স্যাটেলাইট ফোনের আওয়াজে চারপাশের নির্জনতা হঠাৎ ভঙ্গ হল। চমকে উঠল বব। অপর প্রান্তে সার্জেন্ট টমাসের গলার আওয়াজ এল।
বব, ইজ এভরিথিং অলরাইট? আমরা রাস্তায় আছি, আর কিছুক্ষণ সময় লাগবে।
কোনো সমস্যা নেই, সব ঠিক আছে।
ফোনটা কেটে গেল। বব নিজেও জানে যে সমস্যা আছে। টমাস বলেছিল আর একজনকে আউটপোস্টে রেখে যেতে, কিন্তু সে নিজেই একা থাকবে জোর করেছিল। ঠান্ডা কাটাতে একটা সিগারেট ধরালো বব। আবার সেই ডাক বেশ জোরে কানে এলো ববের। হকচকিয়ে গেল সে। আরো কাছাকাছি জায়গা থেকে আওয়াজটা এলো। আউটপোস্টের যেদিক থেকে ডাকটা আসছে সেদিকটা একটা ভাঙা কবরস্থান, আর কিছু গাছগাছালিতে ভরা জঙ্গল, পাহাড়ের কোলের একটা জায়গা, এটাই গ্রামের শেষ সীমানা। তারপর থেকেই মরুভূমি শুরু হয়েছে। গ্রামের কাউকেই এদিকটা আসতে দেখেনি বব। কি যেন একটা মাথায় চাপল ববের, হেলমেটটা পরে নিয়ে রাইফেল উঁচিয়ে বব এগোতে থাকল। ভয়ের কারণটা সমূলে বিনাশ করতে চাইল সে। পাথুরে রাস্তা দিয়ে একটু এগোতেই ববের মনে হল তার পেছনে কিছু একটা আসছে। পেছন ফিরে রাইফেল তাক করল সে।
এটা তো ছোট্ট ভেড়া একটা,
সন্তর্পণে এগিয়ে চলল বব। চাঁদের আলোয় গোটা উপত্যকা যেন তার সামনে উন্মুক্ত হয়ে দুহাত বাড়িয়ে রেখেছে। হারিয়ে যেতে বলছে প্রকৃতির আলিঙ্গনে, তবে মুগ্ধতা সরিয়ে রেখে সামনের লক্ষ্যে মনোনিবেশ করল বব। কিছুটা দূরেই কবরস্থান, কিছু গাছে আড়াল হয়ে আছে কবরস্থানের ভাঙা পাঁচিলটা। কাছাকাছি এসে গেছে সে। এবার এক অদ্ভুত কড়মড় আওয়াজ এলো কবরস্থানের ভিতর থেকে। আওয়াজটাকে উদ্দেশ্য করে আস্তে আস্তে এগোলো সে। কিছু শক্ত জিনিস কামড়ানো বা চেবানোর আওয়াজ হতে পারে মনে মনে ভাবল বব। একটু এগোতেই আওয়াজটার উৎসের কাছে পৌঁছে গেল সে। একটা ভাঙা পাঁচিলের আড়ালে বসে সেদিকে তাকালো বব। চাঁদের আলো স্পষ্ট দেখতে পেল সে। নিজের চোখকেই বিশ্বাস হল না। একটা কবরের পাশে হাঁটু গেড়ে বসে আছে এক ভীষণ দর্শন জীব। খানিকটা মানুষের মতন, তবে পুরোটা নয়। দাঁড়ালে তার উচ্চতা 6.5 ফুটের উপর হবে। শরীরের সব শিরা পেশি বাইরে থেকে দৃশ্যমান। হাত আর পা অস্বাভাবিক বড় রকমের, নখগুলো ছুরি ফলার মতন, মুখটা কঙ্কালসার, দাঁতগুলো কোনো হিংস্র জানোয়ারের মতন ধারালো। একটা লাশের কিছু হাড়ের অবশিষ্ট ধারালো সেই দাঁতে ছিন্ন ভিন্ন করছে। মাঝে মাঝে বড় লাল জিভটা বেরিয়ে আসছে। বব ঘামতে শুরু করল। হেলমান্দের ঠান্ডা হাওয়াও তার ঘাম শুকোতে ব্যর্থ হল। 7-5 না ভেবেই নিজের রাইফেলের সেফটি লকটা খুলে ফেলল বব। সেটা তাক করল সেই শয়তানটার দিকে। হঠাৎ সেটা মুখ ওপর দিকে তুলে সেই ভয়ঙ্কর ডাকটা দিল। পাহাড় জঙ্গল কেঁপে উঠল সেই ডাকে। গাড়ির স্টিয়ারিংয়ে হাতটা কেঁপে উঠল টমাসের। ওদের গাড়ি এখন বেস ক্যাম্পের খুব কাছেই। যা হোক করে গাড়িটা দাঁড় করালো সে রাস্তার পাশে। পেছনে থাকা বাকিরাও বেশ ভয় পেয়েছে বোঝা গেল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে করতেই দোভাষী আফজাল ওদের ভাষায় এক দোয়া পড়তে শুরু করে দিল। টমাস তার কাছে জানতে চাইল,
ডক্টর কিসের?
দোয়া শেষ করে আফজাল ফিসফিসিয়ে যা বলল তাতে টমাস আর তার সাথীরা কিছুক্ষণের জন্য স্থির হয়ে নিশ্চুপ হয়ে রইল।
আপনারা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আপনাদের অবিশ্বাসে সচটা তো বদলে যাবে না। আমাদের এই গ্রামের পাশের পাহাড়ি উপত্যকা, জঙ্গল আর মরুভূমি এক ভয়ানক দানবের বিচরণ ভূমি। আমরা ছোট থেকে বড় হয়েছি তার গল্প শুনে। আমরা একে গাউল বলে থাকি। ইসলামিক মিথোলজি অনুসারে গাউল হল এক ধরনের প্রাচীন শরীরী যারা বাস করে নির্জন মরুভূমি বা কবরস্থানের আশেপাশে। এই খুন মাছ খাওয়া পিসাচ কবরের লাশ খেয়ে বেঁচে থাকে। এরা আলাগ আলাগ সময় আলাগ আলাগ রূপ ধারণ করতে পারে। সবশেষ যার শরীরের মাছ খায় তার শরীরের রূপ ধারণ করে বেঁচে থাকে, এবং উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত ক্ষান্ত হয় না। নাদিকে উস পাহাড় যে খাড়াই পাহাড় রয়েছে তার নিচে কিছু ছোট ছোট গুহা রয়েছে। ওই গুহাগুলার সাথে পাতালের যোগ রয়েছে বলে মনে করতেন আমাদের পূর্বপুরুষেরা। গৌল ও গুহা থেকে বেরিয়ে এসে রাতের অন্ধকারে শিকার করে কিংবা কবরে লাশ তুলে খায়। আমরা গ্রামের মানুষ সন্ধ্যার পর ওদিকে মারাই না, ভুল করে যারা ওদিকে যায় তারা আর ফেরে না। এইবার একটা ছোট ছেলে সারা রাত নিরুদ্দেশ থাকার পরে না সকালে ফিরে আসে। গ্রামের লোক কিছু বোঝেনি, কিন্তু ছেলেটা আস্তে আস্তে হিংস্র হয়ে উঠতে থাকে। গ্রামের মুরগি ভেড়ার দেহ এদিক ওদিক পড়ে থাকতে দেখা যায়। শেষে একদিন রাতে সে তার নিজের চাচা নানাকে জ্যান্ত খুবলে খেয়ে জঙ্গলে পালিয়ে যায়। সবাই বোলাবুলি করত ওকে নাকি গৌল ধরেছিল। কয়েকদিন পর ওর লাশ নদীতে পাওয়া যায়। গৌল যাকে ধরে তার মধ্যে ঢুকে যায় পুরাপুরি। বাইরে থেকে বুঝাবটা শক্ত, তাকে না মেরে আগে তার মাধ্যমে নিজের নানা ইচ্ছা সে পূরণ করে। ভিতরে ভিতরে তাকে খায়, তারপর তার সর্বনাশ করে।
আফজালের কথা শেষ হতেই বাকিরা মুখ টিপে মুচকি হাসতে থাকল। টমাস গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল আউটপোস্টের দিকে। আফজাল চুপ করে গেছে। ও জানত ওর কথা কেউ বিশ্বাস করবে না, তাই মনে মনে আল্লাহকে ডাকতে লাগল। সে কিছু পরে ওদের গাড়ি যখন পৌঁছাল তখন আউটপোস্ট ফাঁকা। ববের নাম ধরে ডাকতে লাগলো বাকিরা, কিন্তু কোনো উত্তর এল না। রাইফেলের নল উঁচিয়ে তারা এগোতে থাকল আওয়াজের উৎসস্থলের দিকে। আফজাল গাড়িতে রয়ে গেল, গাড়ির সমস্ত কাঁচ তুলে দিয়ে ভিতরে জড়সড় হয়ে বসল সে। ভবিতব্য তার জানা, রাতটা কোনো ক্রমে পার করতে পারলে সে বাঁচে। একমাত্র ছেলেটার জন্য মনটা কেঁদে উঠল তার। বিপদের সময় বোধহয় মানুষের প্রিয়জনের কথাই বেশি মনে পড়ে। বিলাল পাঁচ দিন আগেই ভারত থেকে এসেছে, কলকাতার বড় বাজারে ড্রাই ফ্রুটসের ব্যবসা তার। আল্লাহকে ডেকে চলেছে আফজাল, তার যাই হয়ে যাক না কেন তার মা মরা ছেলেটা যেন সকালের আগে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে না পড়ে। পৃথিবীতে তার একমাত্র আপন বলতে শুধু বিলাল। সাত পাঁচ ভাবতে ভাবতেই আবার সেই ডাক, কান দুটো হাত দিয়ে ঢেকে ফেলে সে। টমাস তার সঙ্গীদের নিয়ে এসে পড়েছে ভাঙা কবরস্থানের কাছে। পাঁচিলের কাছেই সার্জেন্ট ববের হেলমেট পড়ে রয়েছে উল্টো দিকে মুখ করে। টমাসের চোখের ইশারায় আর এক সোলজার এগিয়ে এসে হেলমেটটা তুলে ধরে। কি, হেলমেটটা এত ভারী কেন? ওটা ঘোড়াতেই বোঝা গেল যে ববের মাথাটাও ওর ভেতরেই রয়েছে। হাত থেকে ওটা পড়ে গেল সোলজারের। গা শিউরে উঠল টমাসের। ওরা তিনজনেই চতুর্দিকে রাইফেল তাক করতে লাগল, কিন্তু কোথায় কি? ববের বাকি দেহটাই বা গেল কোথায়? তাহলে কি আফজালের কথাই ঠিক? ঘাড়ের কাছে কয়েক ফোঁটা রক্ত পড়ল টমাসের। ওপরের দিকে তাকাতেই বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে এলো ওদের। মাথার ওপর নাম না জানা গাছটার বড় ডালে ঝুলছে ববের মুন্ডহীন দেহটা, আর সেটার উপরেই বসে দেহটা কুবলাচ্ছে এক দানব। আধো অন্ধকারে তার চোখ দুটো জ্বলছে, ধারালো নখ আর দাঁতগুলো ববের শরীর ছিন্ন ভিন্ন করে চলেছে। এ দৃশ্য সাহসী সৈনিকদেরও হৃৎকম্প ধরিয়ে দিল। উত্তেজনায় কয়েক রাউন্ড ফায়ার করে ফেলল সোলজাররা। সেই আওয়াজ শুধু আফজালের কাছে নয়, পৌঁছে গেল তার গ্রামের বাড়িতেও। রাইফেলের অবিরাম গুলিবর্ষণে ধোঁয়ায় ভরল চারদিক, কিন্তু সেই দানব কোথায়? ওদের পেছনেই তখন দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া, মুহূর্তে সেটা ছায়ায় পরিণত হওয়ার ক্ষমতা রাখে। কিছু বুঝে ওঠার আগেই টমাস সহ বাকিদের সারা শরীরে তীক্ষ্ণ নখের আঁচড় তীরের ফলার মতো বিঁধতে লাগল। শরীর ছিন্ন ভিন্ন হতে বেশি সময় লাগল না। এতগুলো টাটকা শিকার পেয়ে লম্বা জীবটা বারবার বের করছে ওটা, সেই জীব থেকেই লালা ঝরে পড়ছে টমাসের নিস্তেজ মুখটার ওপর। গলার নরম মাংসে কামড় বসালো ওটা, কিন্তু মুখটা তুলে নিয়ে কিছু একটা গন্ধ নেওয়ার চেষ্টা করলো দানবটা, ঠিক শিকারি কুকুরের মতন। কিছুটা দূরে গাড়ির ভেতরে আফজাল তখন সকালের অপেক্ষায়, কিন্তু ততক্ষণে হেলমানদের বাতাস তার উপস্থিতির গন্ধ পৌঁছে দিয়েছে শয়তানের নাকে। একটু পরেই গাড়িটা কেঁপে উঠল কিছুটা। আফজাল মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। গাড়ির ছাদের উপর কিছু একটা দাঁড়ানোর বিকট আওয়াজ এলো। ঘামছে আফজাল, এই ধাতব খাঁচার মধ্যে সে আর বাইরে ঘুরে বেড়াচ্ছে, হিংস্র এক শয়তান। হঠাৎ বিকট শব্দ করে গাড়ির কাঁচগুলো ভেঙে টুকরো হয়ে গেল। গাড়ির ভিতর থেকে গগনভেদী চিৎকার ভেসে এল। ভোরের আলো ফুটতে আর সামান্য দেরি, টর্চ লাইট হাতে একজন এগিয়ে আসছে। গুলির আওয়াজ পেয়ে বাবার চিন্তায় ছটফট করতে করতে ছুটে এসেছে বিলাল। চারিদিকটা বেশ শান্ত, পাতা নড়ার আওয়াজও নেই। গাড়িটাকে লক্ষ্য করে এগিয়ে আসে বিলাল। বুঝতে ভুল হয় না যে ভয়ঙ্কর কিছু ঘটেছে। গাড়ির পেছনের সিটে ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে আফজাল, শরীরে প্রাণ নেই। কিছু বোঝার আগেই গাড়ির চাল থেকে একটা কালো নখওয়ালা হাত এগিয়ে আসে তার দিকে। ওত পেতেই ছিল শয়তানটা, নখের আঁচড়ে গলার কাছে কেটে কিছুটা ফালা হয়ে যায় বিলালের। কিন্তু হঠাৎ ওটা আক্রমণ থামিয়ে আকাশের দিকে তাকিয়ে তীব্র চিৎকার করে ওঠে, যেন ভয় পেয়েছে দানবটা। তীর বেগে হেলমানদের পাশে ভাঙা কবরস্থানের দিকে ছুটে যায় ওটা। আকাশে তখন সূর্যের প্রথম আলোর আভা দেখা দিয়েছে, যে মুহূর্তের অপেক্ষায় ছিল আফজাল। বিলাল বুঝতে পারে তার পিতার মৃত্যু কিভাবে হয়েছে। মনের ব্যথা তার ক্ষতের ব্যথা ভুলতে সাহায্য করে। গাড়িটাকে জ্বালিয়ে দেয় সে। গ্রামে ফিরতে ফিরতে সে ভেবে ফেলে দ্রুত এই মৃত্যুপুরী ছেড়ে চলে যেতে হবে তাকে। এই ক্ষত দেখলে গ্রামের লোক কোনো মতেই তাকে সেখানে থাকতে দেবে না। তবে বিলাল এখনো জানে না কি অভিশপ্ত জীবন তার জন্য অপেক্ষা করে আছে। ২০০৩ সাল, ভারত। নবাবগঞ্জের নতুন ওসি কমলবাবু তার 30 বছরের চাকরি জীবনে এমন কেস কোনোদিন দেখেননি। গত কয়েক মাস ধরে তার রাতের ঘুম উড়ে গেছে। ছোটখাটো চুরি ছিনতাই আর মারামারির কেস ছাড়া তেমন কিছু ছিল না এ তল্লাটে। কিন্তু কয়েক মাস আগেই পরিবেশ পুরো পাল্টে যেতে থাকে। চারিদিক যেন থমথম করছে, অঘোষিত কারফিউ চলছে রাতের দিকে। নবাবগঞ্জ শান্তিপ্রিয় স্থান রূপেই পরিচিত ছিল এতদিন, ছোটখাটো মফস্বল যেমনটা হয়ে থাকে। প্রথম ঘটনা দেখা দেয় মাসখানেক আগে। এলাকার সবচেয়ে বড় কবরস্থানে কিছু মৃতদেহ খোবলানো অবস্থায় পাওয়া যায়। প্রথমটা সবাই কোনো পশুর কাজ ভাবে, কিন্তু ঘটনা সেখানে থামে না। মাঝরাতে কবরস্থান থেকে এক ভয়ঙ্কর ডাক ভেসে আসতে থাকে মাঝে মাঝে। কয়েকদিন আগেই পাশের গ্রামের একটি গরু সন্ধ্যায় মাঠ থেকে ফেরেনি। পরদিন তার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায়। কমলবাবু চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না, কিন্তু কোনো ফল এখনো পাওয়া যায়নি। পুলিশ কুকুর এনেছিলেন, কিন্তু কবরস্থানে কয়েকবার শোকাশুকি করে সেটা ছুটে থানায় ফিরে আসে। দেখে মনে হয়েছিল বেশ ভয় পেয়েছে। আজ দুপুরে তিনি তদন্তের জন্যই কবরস্থান লাগোয়া ফাঁকা মাঠটায় এসেছেন একজন কনস্টেবলকে নিয়ে। চারপাশে ঘুরে নিলেন কয়েকবার, কিন্তু নজরে তেমন কিছু পড়ল না। কবরস্থানের পেছনের দিকটায় গিয়ে কিছু একটা দেখতে পেলেন। ডাকলেন তার সাথে থাকা কনস্টেবলকে।
কৈলাস, এদিকটা দেখো তো, এই কাঁটা তারের বেড়া কি আগে থেকেই কাটা ছিল, না খুঁটি কেউ উপড়ে কেটে ফেলেছে?
কি যে বলেন স্যার, এই ভারী খুঁটি উপড়ে ফেলা একজন মানুষের কম্ম নাকি? আগে থেকেই হয়তো।
এত বছরের অভিজ্ঞতা ভাই কৈলাস, এটা এই কয়েকদিনেরই কাজ। ভালো করে লক্ষ্য করো, খুঁটিটা যদি বহুদিনের ওপড়ানো হতো, তাহলে খুঁটির মাটির নিচে পোঁতা অংশের গায়ে মাটি আর লেগে থাকতো না, হয় রোদে শুকিয়ে যেত নয়তো জলে ধুয়ে যেত। কিন্তু দেখো, এটা একেবারে টাটকা।
কৈলাস ঝুঁকে পড়ে একটু মাটি হাতে নিয়েই বুঝল তার স্যারের কথায় যুক্তি আছে।
কি বুঝলে তো? যেই খুঁটিটা উপরে মাঠে ঢুকেছে, সে লোকচক্ষুর অন্তরালে এটা দিয়ে সহজে ঢোকার রাস্তা বানিয়েছে।
সবই বুঝলাম, কিন্তু খুঁটির ওই দিকটা তো পুরো জলা জঙ্গলে ভরা, কিভাবে কেউ পেরিয়ে আসবে স্যার?
আচ্ছা, এই জলা জমিটা শেষ হচ্ছে কোথায়?
ওই সম্ভবত রাবেয়া বেগমের পুরাতন কোঠাবাড়ির পেছন দিকে।
তাই নাকি? চলো তবে সেখানে এক চক্কর মেরেই আসি।
কৈলাস গাড়িতে স্টার্ট দিতে দিতেই প্রশ্ন করল,
ওখানে কি আর তেমন কিছু পাবেন?
বলা তো যায় না, চেষ্টায় ত্রুটি রাখা চলবে না। এখন কোঠার কি অবস্থা?
রাবেয়া বেগমের অগ্নিকাণ্ডে মারা যাওয়ার পর তো ওই কোঠা বন্ধ হয়ে যায়, সেই আজ থেকে প্রায় 10 বছর আগে। তার এক পালিত কন্যা এখন ওটার মালকিন। দোতলার বেশিরভাগটাই পোড়া, ওই মহলটার প্রায় শেষ দশা চলছে একেবারে। উপরতলায় 3 ঘর ভাড়াটে আছে, ওই ভাড়ার টাকাতেই রাবেয়ার পালিত কন্যা ওই লুসপার দিন গুজরান হয়। মেয়েটা একাই থাকে, শাদী বিয়া কিছুই করেনি, ওই 30-এর কোটায় বয়স হবে।
আর ভাড়াটে কারা?
একটা কসাইয়ের পরিবার থাকে, একটা মিস্ত্রি, 2 জোগাড়ে নিয়ে আছে, আর একটা বাইরে সদাগর, এই কয়েক মাস হলো এখানে এসেছে।
বাহ, দারুণ খবর রেখো দেখছি।
রাখতে হয় স্যার, তাহলে পিছিয়ে পড়তে হয়।
গাড়ি থেকে নেমে দুজনে যখন ভাঙা কোঠায় পৌঁছালো, তখন সূর্য বিশ্রাম নিতে একটু পশ্চিমে ঢলে পড়েছে। ইট কাট আর পাথর বের করা বিশাল অট্টালিকা দেখলেই বোঝা যায় যে এককালে তার বিশাল জৌলুস ছিল। সানাই, তবলা, সেতার, হারমোনিয়ামের তালে তালে নূপুরের ঝংকার শোনা যেত কোঠার এক একটা ঘর থেকে। এখন হয়তো মাঝে মাঝে ইট পাথর খসে পড়ার শব্দ শোনা যায়। কমলবাবু চারপাশ দেখতে দেখতে বলে ওঠে,
সময়ের কাছে সবাই বড় অসহায় বুঝলে কৈলাস।
তা তো দেখতেই পাচ্ছি।
উত্তর দিয়ে এগিয়ে যায় কৈলাস, বড় বড় থামগুলোর পাশ দিয়ে ভিতরে প্রবেশ করে। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে এক মহিলা বেরিয়ে আসে, মাথায় ওড়না দিয়ে। সাধারণ সালোয়ার কামিজ পরা মহিলাটি যে লুসফা তা বোঝাই যায়। মুখ দেখে মনে হয় তার আর এই জীবন থেকে কোনো আশা নেই, বেঁচে থাকার জন্যই বেঁচে আছেন। খুবই উদাসীনভাবে বলে উঠলেন,
কি ব্যাপার বলুন।
আগে থানা থেকে এলাম, ইদানিং ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনার সাথে দুটো কথা বলতে চাই।
আমি কিভাবে সাহায্য করতে পারি?
আশা করি আপনি জানেন, ইদানিং যেভাবে কিছু শবদেহ পাওয়া যাচ্ছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। আচ্ছা, আপনার এই কোঠার পিছন দিকটা একটু দেখতে পারি?
আর আপনি নিজে কিছু দেখেছেন কিনা সেটাও শুনতে চাই।
আসুন
বলে ওদের দুজনকে নিচের বারান্দায় এক চৌকিতে বসতে দিল লুসফা।
আপনার বাড়ির ভাড়াটেরা সব কেমন, মানে অস্বাভাবিক কিছু?
সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আমার সাথেই তাদের নিয়মিত দেখা হয় না।
ভাড়াটিয়াদের মধ্যে নতুন কে?
একজন আফগানি সওদাগর আছেন, বড় বাজারে তার ড্রাই ফ্রুটস এর ব্যবসা আছে, একাই থাকেন, প্রয়োজন ছাড়া তেমন বেরোন না।
আচ্ছা, কে কোন ঘরটায় থাকেন দেখাবেন?
ইশারায় লুসফা দোতলার তিনটি ঘর দেখিয়ে দিলেন। তিনজনে বাড়ির পেছনের দিকটায় গেলেন। বাড়ির দেয়াল থেকেই জলা শুরু হচ্ছে, আগাছা আর জলজ পানায় ভর্তি, শেষ প্রান্ত দেখা যায় না, বেশ নিরিবিলি জায়গা। রাতের বেলা এদিকটা বেশ ভয় লাগাই স্বাভাবিক। জলা জমিটা ঠিক উপরে দোতলার একটা জানলা দেখিয়ে কমলবাবু জিজ্ঞেস করলেন,
এই ঘরটা কার?
ওটাতে সওদাগর থাকেন।
নাম কি, চাঁদ নাকি?
চাঁদ সওদাগর বলেই কমলবাবু আর কৈলাস কালো কালো দাঁত বার করে হাসতে থাকে। লুসফা একদম মজা পায় না এই মশকরায়, দুজনে থেমে যায়।
গত কয়েক মাসে সন্দেহজনক কিছু দেখেছেন?
না।
আচ্ছা চলি, আপনাকে বিরক্ত করলাম, কিছু দেখলে জানাবেন। আর হ্যাঁ, আপনার ভাড়াটিয়াদের বলবেন যেন নিজেদের পরিচয়পত্র থানায় দেখিয়ে আসে এই কয়েকদিনের মধ্যে।
গাড়ি রওনা দিল থানার দিকে। কৈলাস জানতে চাইল,
কিছু কি খটকা লাগলো স্যার?
আচ্ছা কৈলাস, তুমি যদি বড় বাজারের কোনো ভিনদেশী ব্যবসায়ী হতে, তাহলে কি এত দূরে ওই লুসফা বেগমের ভাঙা কোঠায় ভাড়া থাকতে?
ব্যবসা ডুবে গেলে থাকতে হতো আর কি।
সেটাই, কিছু প্রশ্নের উত্তর পাওয়া চাই কৈলাস, কিছু প্রশ্নের উত্তর পাওয়া চাই। এটাও দেখতে হবে যে এই সকল ঘটনার সূত্রপাতের সময় আর সওদাগরের এখানে আগমনের সময় মিলছে কিনা।
বলছি, আপনার বুদ্ধি ধার নিতে গেলে কি ডাউন পেমেন্ট লাগবে?
আপাতত একটা সিগারেট দাও।
পলেস্তারা খসা দেওয়ালটার ফাটল থেকে একটা ছোট চিতি সাপ তার জিভটা বার করে শিকার ধরবার প্রস্তুতি নিচ্ছে যে ঘরটাতে, সেই ঘরেই আর এক শিকারি রাত নামার অপেক্ষায় রয়েছে। খাটের এক কোণে বসে উদাস মনে জানলার বাইরে তাকিয়ে আছে বিলাল। যেমনভাবে সন্ধ্যার অন্ধকার একটু একটু করে বিকালের শেষ আলোটুকু গ্রাস করছে, ঠিক তেমনভাবেই তার জীবনের সমস্ত আলো গ্রাস করে নিয়েছে তার ভিতরে থাকা এই শয়তান। আফগানিস্তানে সেই ঘটনার পর সে কয়েকদিনেই বুঝে গিয়েছিল তার জীবন পাল্টে যেতে চলেছে, আফগানিস্তানে থাকা আর চলবে না। ভারতে এসে বড় বাজারের ব্যবসার ভার তার এক চাচাতো ভাইকে দিয়ে বহু দূরে অনেক খুঁজে এই কবরস্থান লাগোয়া নিরিবিলি ভগ্ন অট্টালিকা সে পেয়েছে। শরীরের হাল বেশ খারাপ, ভিতরে ভিতরে কমজোর হয়ে পড়েছে সে, ধাপে ধাপে মৃত্যুর দিকেই এগোচ্ছে। দিনের বেলাটুকু তবু শান্তিতে কিছুটা কাটে তার, কারোর সাথেই তেমন মেশে না। তবে প্রতিবেশী কসাই আকবরের সাথে তাকে বাধ্য হয়েই খাতির করতে হয়েছে। বাড়িতেই কাঁচা মাংস সে পেয়ে যায়, দোকানে যেতে হয় না। মালকিন লুসফা অবশ্য বিলালকে বেশ পছন্দ করে, লুসফার কথা ভেবে মনে মনে একটা ভালো লাগা তৈরি হয় তার। কিন্তু রাতের কথা ভেবেই গা শিউরে ওঠে বিলালের, সমস্ত ভালো লাগা নিমেষে উধাও হয়ে যায়। এদিকে রাত নামছে, তার ভিতরে শয়তানটা খিদে পেলেই জেগে ওঠে রাতে। তখন বিলাল আর পাঁচজন সাধারণ মানুষ থাকে না, তখন সে গোল অসীম শক্তিধারী এক মাংসাশী দানব। হঠাৎ ঘরের আলোটা দপদপ করতে শুরু করল, চারপাশটা কেমন নিশ্চুপ থমথমে হয়ে রয়েছে। বিলালের শীত করছে, সে জানে শুরুটা এইভাবেই হয়। সারা শরীর অসম্ভব যন্ত্রণায় ছটফট করছে, চোখের মণি দুটো কিছুটা নীলচে হয়ে উঠল বিলালের, গায়ের শিরা উপশিরাগুলো ফুলে ফুলে উঠছে, হাত পা টান টান হয়ে গেল, নখগুলো ছুরির ফলার মতো ধারালো হয়ে উঠল, মুখটা এক পশুর অবয়ব ধারণ করল। এখন ওই শরীরে বিলাল একটুও নেই, পুরোটাই একটা দানবের। গরাজ ভাঙা জানলা দিয়ে গোলে ওটা খাড়া দেওয়াল বেয়ে নামতে লাগলো টিকটিকির মতন। রাত তখন গাঢ় কালো, আকাশে কেউ আলকাতরা লেপেছে মনে হয়, তারাগুলো যেন ভয়ে ভয়ে এক কোণে জড়ো হয়ে আছে। নিচে জলার জলে কিছু একটা নামার শব্দ হল, তীর বেগে ছুটে গেল বিলাল, হিংস্র পশুর মতো তার গতিবিধি। আজ সে কবরের দিকে যাবে না, সেখানে ফাঁদ থাকতে পারে, তাছাড়া আজ মৃতদেহ খাওয়ার ইচ্ছা নেই তার। জিন্দা মানুষ শিকারের আলাদা একটা মজা আছে, পুরোটাই বুঝতে পারে বিলাল কিন্তু কিছু করতে পারে না। এই সময়টুকু ওকে বাঁচিয়ে রাখার মূল্য আদায় করে গৌল। ওর শরীরে এখন ওই শয়তানটার অধিকার। জলা জমি পেরিয়ে কবরস্থানের পাশ দিয়ে নবাবগঞ্জের শেষে এক ভাঙা কাপড় কলের ছাদে এসে বসেছে। এখান থেকেই সেই হাড় কাঁপানো ডাক ডেকে ওঠে। দূরের কয়েকটা বাড়ির আলো নিভে যায় সাথে সাথে। মিলের বয়স্ক চৌকিদার তখন হালকা হতে বেরিয়েছিল, থতমত খেয়ে বেচারা টর্চটা হাত থেকে ফেলে দেয়। আওয়াজ হতেই ছাদ থেকে নেমে আসে মূর্তিমান বিভীষিকা, গলাটা নখের আঁচড়ে ফালা ফালা হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে বয়স্ক মানুষটা। তার ছটফট করতে থাকা শরীরটার ওপর ঝুঁকে পড়ে শয়তানটা। এই গন্ধ তার বড় প্রিয়, একের পর এক দাঁতগুলো বসে সারা শরীরে। কিছু পরেই শুধু হাড়গোড়ের খাঁচা পড়ে থাকে। আর একবার সেই ডাকে কেঁপে ওঠে চারপাশটা। কিছুটা মাংস মুখে করে ছুটে চলে বিলাল, ঠিক যেমনটা কোনো পশু তার সাথী বা সন্তানের জন্য কিংবা পরে খাওয়ার জন্য মাংস নিয়ে যায়। বাড়ির পেছনে লুসপার ঘরের কাছে এসে সে থেমে যায়, কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করে, মাংসটা নামিয়ে রাখে কিছু একটা ভেবে, অবলীলায় দেওয়াল বেয়ে উঠে আসে। এবার ভোরের অপেক্ষা, সূর্যের কিরণ তাকে নিজের রূপে ফিরিয়ে দেয়, তবে এই ধকল শরীর ভালোভাবে নিতে পারে না, যন্ত্রণায় ফেটে যায় সারা শরীর। কাঁচা মাংসের গন্ধে মুখটা বিষাদ হয়ে থাকে, বার কতক ব্রাশ করতে হয় তাকে, বমিও হয় কয়েকবার, তবে এখন অনেকটা সয়ে গেছে। সপ্তাহে একবার অন্তত তাকে শিকারে বেরোতে হয়, বাকি দিনগুলো রাতে ভিতরে শয়তানটা জাগতে চাইলেও দমিয়ে রাখার চেষ্টা করে সে। কাঁচা মাংস খেয়ে কিছুটা কাজ হয় বটে, তবে শরীর নিতে পারে না এসব। ভোরের আলো ফুটল বলে পাখিগুলো এবার একটু একটু ডাকাডাকি করছে। রাতের কালো আতঙ্কের গায়ে মলম লাগাচ্ছে ভোরের সূর্য। ভিড় ঠেলে যখন কমলবাবু ঘটনাস্থলে ঢুকলেন, তখন তার বুঝতে দেরি হল না যে এটা গত কয়েক মাসের হয়ে চলা হত্যাকাণ্ডের নবতম সংযোজন। প্যাটার্ন একই, তবে এবারে একটা ক্লু তার নজরে এসেছে। একটা রক্তের ট্রেইল পাওয়া গেছে, কৈলাসকে নিয়ে সেটাকে ফলো করলেন কমলবাবু। কবরের পাশ দিয়ে গিয়ে সেটা বড় জলার এধারে শেষ হল।
কি বুঝলে কৈলাস?
এ রক্তটা কার স্যার?
এই তো তোমার জ্বালা, প্রশ্নের উত্তরে প্রশ্ন করা যায় না।
আরে মাথায় প্রশ্ন এলে কি করবো বলুন তো?
উত্তর খোঁজার চেষ্টা করো।
এই রক্ত হয় খুনির আর না হয় ওই লাশের। তবে আমার বুদ্ধি বলছে এটা লাশেরই রক্ত।
কি করে?
খুনির রক্ত হলে ক্রাইম সিনে হাতাহাতির বা মারামারির কোনো চিহ্ন থাকত।
সেটাও ঠিক।
তবে খটকা কিন্তু একটাই।
কি?
সেই জলার ধারে সেই থামতে হল। তার মানে কোঠা বাড়িতে টানছে আমায় আবার।
আবার মানে আগে ও টেনেছিল নাকি?
চলো তোমায় রাস্তায় যেতে যেতে বলছি। আগে পোস্টমর্টম রিপোর্ট আর রক্তের স্যাম্পল রিপোর্ট পাই, তারপর দেখছি।
গাড়ি চলতে শুরু করল থানার দিকে। কমলবাবু বলতে শুরু করলেন,
যে গল্প তোমায় বলছি তার স্থান কাল পাত্র সবই কাল্পনিক, তুমি যেন বাস্তবের সাথে মিল খুঁজো না। আজ থেকে কয়েক বছর আগে এক সাধারণ কনস্টেবল কলকাতায় এক বড়সড় ক্রাইমে জড়িয়ে যায়। নিজেকে বাঁচাতে এক পলিটিক্যাল নেতার আশ্রয় নেয়। তো সেই কুখ্যাত নেতা একদা এক বাইজি বাড়িতে অপমানিত হয়ে প্রতিশোধের আগুনে জ্বলছিল। কনস্টেবলকে সে প্রতিশোধ নেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কাজ সম্পূর্ণ হলে ওই অঞ্চলে থানার দায়িত্ব দেওয়ার প্রলোভন দেয়। কনস্টেবল এই সুযোগ কাজে লাগায়। এক অন্ধকার রাতে চুপি চুপি বাইজিকে কুপিয়ে খুন করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে ওই থানার দায়িত্ব পেয়ে যায়। কেমন গল্প?
দারুণ। তবে এখনো কি সেই পুলিশ কোঠাবাড়ির নাম শুনে ভুরু কোচকায়? এটাই একটা প্রশ্ন।
থানায় পৌঁছে কমলবাবু খবর পান কোঠার সব ভাড়াটে একে একে এসে তাদের পরিচয় পত্র জমা দিলেও ওই সৌদাগর আসেনি। ঘুঁটি সাজান কমলবাবু, আর খুন খারাপি হতে দেওয়া যাবে না। নেতামন্ত্রীর চাপ আসছে, সামনে ভোট আসছে, তাড়াতাড়ি এই কেস সালটাতে হবে, তবেই না আর একটা প্রমোশন পাওয়া যাবে। সামনের সপ্তাহেই একটা রেইড করার পরিকল্পনা নেন তিনি। বিলাল কদিন হল ধুম জ্বরে ভুগছে, শরীরে শক্তি বিন্দু মাত্র নেই। লুসফা দিনের বেলা একটু আধটু দেখাশোনা করছে, তবে সন্ধ্যার পর বিলাল একাই থাকে। বিলালের কপালে জলপট্টি দিয়ে পরম আদরে তার মাথায় হাত বুলিয়ে দেয় লুসফা। দুজনে কোনো কথা বলে না। বিলালের চোখ দুটো মায়ায় ভরা, অনেক না বলা কথা লুকিয়ে আছে সেখানে। লুসফার চোখের কোণ চিকচিক করে ওঠে বিলালের বিবর্ণ মুখটা দেখে, যেন ওরা কত দিনের পরিচিত। কয়েকটা দিন ভোগান্তির পর বিলাল বেশ ভালো রয়েছে। কয়েকদিন হল রাতের ছটফটানি বেড়েছে তার। এবার তার শিকারে পেরোনোর সময় আসছে। বিলাল খেয়াল করেনি কয়েকদিন যাবৎ দুজন সাদা পোশাকের পুলিশ রাতের দিকে তার বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আজও রয়েছে কমলবাবু আর কৈলাস, দুজনেই পিস্তল নিয়ে কোঠার পেছনের দিকের একটা ঝোপের আড়ালে মশার কামড় খাচ্ছে। বাকি কিছু কনস্টেবল ছড়িয়ে রয়েছে কবরস্থানের আশেপাশে। রাত গভীর হতেই বিলালের ঘর থেকে চিৎকার ভেসে আসে। সজাগ হয়ে ওঠে কমল আর কৈলাস। একটা বড় সড়ো কোনো প্রাণী দেওয়াল বেয়ে নেমে আসে চুপিসারে। এ দৃশ্য দেখে হাড় হিম হয়ে আসে দুজনের। ঘন অন্ধকারে পরিষ্কার কিছু বোঝা যায় না। ওটা নেমে জলার জলে কচুরি পানার জঙ্গলে মিলিয়ে যায়। মুখ চাওয়াচাওয়ি করে ওরা। কৈলাস ওটাকে ধাওয়া করবে বলে তৈরি হয়, কিন্তু কমলবাবু ওর হাতটা চেপে ধরে বলেন,
শান্ত হও কৈলাস, শান্ত হও, উত্তেজনায় মানুষ সঠিক কাজ করতে পারে না। যেটা দেখলে ওটার মোকাবিলা তুমি খোলা মাঠ বা ফাঁকা জায়গায় করতে পারবে না। বারোটা এখানেই ফিরবে যখন, তখন চলো ওর ঘরেই ওর জন্য অপেক্ষা করব। পিস্তলের সব কটা গুলি ওটার শরীরে ঢুকিয়ে দেব। তুমি বরং ফোন করে ফোর্সকে রেডি থাকতে বলো।
দানব রূপী বিলাল আজ কবরস্থানেই একটা টাটকা কবর খুঁজছে। কয়েকটা বাদুড় ডানা ঝটপট করছে দূরের আমড়া গাছটায়। মুহূর্তের মধ্যেই মৃতদেহের নাগাল পেয়ে গেল শয়তানটা। একটা ডাক দিল সে, নিমেষে দেহের মাংস ছিন্ন ভিন্ন হয়ে গেল। তারপরেই জ্বলা হয়ে ঘরের দিকে এগোল সে। ঘরের মধ্যে তখন দরজার এক কোণে ঘাপটি মেরে রয়েছে দুজন, জানলার দিকে তাক করা রয়েছে পিস্তল দুটো। ভোরের আলো ফুটতে সামান্য বাকি। জানলা বেয়ে উঠে এলো শয়তানটা, চোখগুলো যেন নরকের আগুন, মুখ থেকে লালার মতন কিছু একটা পড়ছে, সারাটা মুখ রক্তে লাল। কিন্তু ট্রিগার টেপার আগের মুহূর্তেই দরজা দিয়ে ঢুকে এলো আর একটা শয়তান। গুলি ছোঁড়ার আগেই নিমেষে ছিন্ন ভিন্ন হয়ে গেল দুজনের দেহ। কমলবাবুর মুন্ডুটা তখন আলাদা হয়ে মেঝেতে গড়াগুড়ি খাচ্ছে। এই ঘরের নিচেতেই একদা সে রাবেয়ার মুন্ডু আলাদা করেছিল কোঠা পোড়ানোর আগে। দুজন ঘুল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল মুখোমুখি, তারপর একজন নেমে গেল লুসফার ঘরের দিকে। বিলাল যখন প্রথম ব্যবসার দায়িত্ব নিয়ে বড়বাজারে আসে, তখন তার দোকানের ওপরের ঘরেই প্রথম দেখে সে লুসফাকে। আফগানিস্তানে সে অনেক মেয়ে দেখেছে, কিন্তু লুসফাকে দেখে তার মনের মধ্যে যে ভালো লাগা তৈরি হয়েছিল তা আগে হয়নি। রাবেয়া বেগমের হাত ধরে লুসফাকে ওপরের ঘরে উঠতে দেখেই দোকান ফেলে পেছন পেছন গিয়েছিল সে। ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেছিল কথা। রাবেয়া বেগম তার পূর্ব পরিচিত বাড়ির মালিক আসিফ ভাই আর তার স্ত্রীকে লুসফাকে কয়েক মাস রাখার প্রস্তাব দিয়েছিল। কোন একজন নেতার সাথে গোলমালের জন্য সে ভেবেছিল নবাবগঞ্জে লুসফার থাকা ঠিক হবে না, সব মিটলে মেয়েকে নিয়ে যাবে, মাঝে মাঝে দেখতে আসবে। আসমানের চাঁদ হাতে পেয়েছিল বিলাল। লুসফা মাঝে মাঝেই নিচে দোকানে আসত এটা ওটা কাজে, আর বিলালও সেই সুযোগ কাজে লাগিয়ে গল্প জমিয়ে ফেলত লুসফার সাথে। আফগানিস্তানের গল্প ভারী ভালো লাগত লুসফার। হেলমন্দ নদীর ঠান্ডা জল, পাহাড়ের ধূসরতা আর সবুজ গালিচা পাতা অরণ্য ভূমিকে স্পর্শ করতে চাইত লুসফা। হারিয়ে যেতে চাইত সে প্রকৃতির মাঝে। মা মরা বিলালের সরলতা আর নিষ্পাপ মন লুসফার মনে আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল অচিরেই। রাতে দোকান বন্ধ করে ছাদে কিছুক্ষণ বসে গল্প করত ওরা। কোঠার নোংরা জীবনে ফেরার ইচ্ছা ছিল না লুসফার। সে চেয়েছিল দূরে কোথাও দুজনের ছোট্ট একটা সংসার পাততে। বিলালের হাতে হাত রেখে দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়েই বুঝতে পারত না বলা সব কথা। স্বপ্নের মতো কাটছিল ওদের সময়, কিন্তু একদিন খবর এলো রাবেয়া বেগমের মৃত্যুর আর কোঠার অগ্নিকাণ্ডের। ফিরতে হয়েছিল তাকে। বিলালও দেশে ফিরেছিল বাবার কাছে, কিন্তু কলকাতায় সে যখন ফিরল তখন সে আর শুধু বিলাল নয়। ততদিনে শয়তান বাসা বেঁধেছিল তার শরীরের ভেতরে। লুসফাকে এসব বিপদ থেকে দূরে রাখতে চেয়েছিল সে, কিন্তু পারেনি। সব শুনে লুসফাই বিলালকে লোকচক্ষুর অন্তরালে নবাবগঞ্জে নিয়ে আসে। কিন্তু জীবন সরল রেখায় চলে না, বিশেষ করে যে জীবন অভিশপ্ত। বিলাল লুসফাকে দূরে সরিয়ে রাখার শত চেষ্টা করলেও পারেনি। প্রথম দিকে লুসফা বিলালকে রাতে বেঁধে রেখে আটকাতে চেষ্টা করেছিল, কিন্তু হৌলের নখের আঁচড় তাকে আরো এক খোল বানিয়ে দিল। অবশ্য লুসফা এতে এতটুকুও কষ্ট পায়নি। বিলালের কষ্ট বোঝার জন্য বিলালের মতো হওয়া দরকার ছিল তার। রাতের বেলা বিলাল শিকারে বেরোলে মুখে করে কিছুটা আনে লুসফার জন্য। নিজের ঘরে ছটফট করতে থাকা লুসফা তখন ওটাতেই ঠান্ডা থাকে। দিনের বেলা চোখের জল ফেলে দুজনে, গত রাতে তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তবে আজকের লুসফার পাপ একটু অন্যরকম, কিছুটা প্রতিশোধ। কমলবাবু আর কৈলাসের দেহ বিলালের ঘরে এখনো পড়ে রয়েছে, বাকি ফোর্স এলো বলে। ভোরের আলো সবে ফুটেছে। বিলাল নেমে আসে লুসফার ঘরে, দুজনে ভোরের প্রথম আলোয় পেছনে দরজা দিয়ে হেঁটে বেরিয়ে যায় বড় রাস্তার দিকে। দেখে বোঝার উপায় নেই রাতের অন্ধকারে এরা কি রূপ ধারণ করতে পারে। দুটো পুলিশের জিপ দ্রুত গতিতে কোঠায় এসে ঢোকে, একটু পরেই তাদের খোঁজে বেরিয়ে পড়বে তারা। দুজনেই একে অপরের কাঁধে মাথা রেখে প্রথম ছাড়া বাসটায় উঠে বসে, দুজনেই ক্লান্ত। কন্ট্রাক্টরকে লাস্ট স্টপেজের টিকিট চেয়ে নেয় বিলাল। শেষমেশ ওদের দূরে কোথাও দুজনের ছোট্ট সংসারের স্বপ্ন সত্যি হতে চলল, তবে অন্য রূপে। লুসফা বিলালের হাতটা ওর পেটের ওপর রাখতে বলে, কিছু একটা অনুভব করাতে চায় ওকে। বিলালের মুখে হাসি ফোটে, তবে ঠোঁটের কোণে লুকানো ভয়টাও নজর এড়ায় না। বাস তখন ছুটে চলেছে তার লাস্ট স্টপেজের দিকে।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, নীল, কৌশিক এবং বর্ণিশা। শব্দগ্রহণে নীলাভ, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন, স্ক্রিপ্টে শালিনী। শুনছিলেন পার্থ মুখার্জির কাহিনী কুল। এই গল্পটা আমরা নিয়েছি খসড়া প্রকাশনী থেকে প্রকাশিত ফিরে তাকাবেন না এই বইটি থেকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।